এবার শুরু করছি আমাদের সাপ্তাহিক নারী কণ্ঠ। ডিসেম্বর মাসটি আমাদের বাংলাদেশের বিজয়ের মাস, সামনেই বিজয় দিবস, আর সেই স্মরণে আমাদের আজকের পরিবেশনা মুক্তিযুদ্ধে এবং বর্তমান সময়ে বাংলাদেশের সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা। এবং আমাদের আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ সাবরিনা। আসলে ডিসেম্বর মাসটি বাংলাদেশের বিজয়ের মাস, এবং সে কথা স্মরণ করেই মনে হলো যে বাংলাদেশের মহিলাদের সাথে কথা বলা যাক, বিদেশে এবং দেশে তারা কি করছেন, আর মুক্তিযোদ্ধা পরিবারের যদি কোনো সন্তান এই দেশে থাকেন আমেরিকায়, তো সেই খোঁজ করতে গিয়ে দুজনের সন্ধান পেয়েছি। রুকসানা মুস্তাফা হেনা ক্যালিফোর্নিয়ায় রয়েছেন, মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। আরও আছেন আমাদের ঢাকা থেকে রোকেয়া কবির, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছেন, একজন সমাজবাদী, নারীবাদী এবং সক্রিয় সমাজে, মানে সমাজকর্মী, এবং তিনি নারী অধিকার, সামাজিক অধিকার, সমান অধিকার এসব নিয়ে কাজ করেন। তো রোকেয়া কবির এবং রুকসানা মুস্তাফা হেনা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা টেলিফোন লাইনে আছেন।
হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে আজ আমাদের অনুষ্ঠানে এই দুজন অতিথিকে আমাদের সাথে পেয়ে, এবং বিশেষ করে তারা তো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।
হ্যাঁ,
এবং তাদের কাছ থেকে
মুক্তিযুদ্ধে যেমন রোকেয়া কবির নিজে সক্রিয় ভূমিকা পালন করেছেন, এবং রুকসানার মা ভাই অনেকেই মুক্তিযুদ্ধে ছিলেন, তো সেই সময়কার কথাই তাদের কাছেই শুনবো। আমার নিজেরও খুব ভালো লাগছে। তবে একটি কথা কি সাবরিনা, যখন আমরা ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধের কথা বলি, তখন কিন্তু কবিতা আর গান নিয়েই আমরা চিন্তা করি। তো আজকে আহসান যেহেতু স্টুডিওতে আছে, আমি আহসানকে বলবো প্রথমে একটি ছোট্ট কবিতা আমাদের মনের মতন একটু আবৃত্তি করে শোনাও, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব।
অনেক ধন্যবাদ। আমি কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা
স্বাধীনতা
তুমি, সেই কবিতাটির অংশ বিশেষ পড়ছি যেহেতু আমাদের সময় সীমিত। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলেক, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন, স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
বাহ, চমৎকার সাবরিনা, কেমন লাগলো?
আমার তো খুবই ভালো লেগেছে।
তাহলে
ছোটবেলা থেকে আমরা স্বাধীনতার কথা শুনে এসেছি, মুক্তিযুদ্ধের কথা শুনে এসেছি, এবং এই কবিতার মাধ্যমে, কবিতাগুলো যে আছে মুক্তিযুদ্ধ,
সেটাও বিরাট কথা। এবং আজকে যে দুই মহিলা আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশের নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোকেয়া কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো রোকেয়া কবির, আপনি লাইনে আছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর সুদূর ক্যালিফোর্নিয়ায় রয়েছেন রুকসানা মুস্তাফা হেনা। রুকসানা, আপনি লাইনে আছেন? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, খুবই ভালো লাগছে। তো আমি প্রথমে রোকেয়া কবিরের কাছে জানতে চাইব যে আপনি শুরু কিভাবে করেছিলেন আপনার এই পথ চলার।
ধন্যবাদ। আসলে আমি এমন এক পরিবারের সন্তান, আমি ঢাকা থেকে অনেক দূরে নেত্রকোনার সন্তান, এবং আমি এমন ভাবে বড় হয়েছি যে ওইখানে যে যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আবহাওয়া, এবং আমার পরিবারের যে সদস্যরা, বড় ভাইরা ছিলেন, বোনরা ছিলেন, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি যখন ঢাকায় আসলাম এসএসসি পরীক্ষার পর, এবং সেইখান থেকেই আমি ওই বাম রাজনীতির সঙ্গে সংযুক্ত, এবং সেইখান থেকেই কিন্তু আমি বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন পর্যায়ের 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং পরবর্তীকালে 71 যে উত্তাল সময়, প্রত্যেকটা সময়ের মধ্যে আমি জড়িত ছিলাম এবং সেইভাবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সুতরাং এটা বাঙালি তৎকালীন বাংলাদেশে যারা ছিলেন এবং বাঙালি যে সমাজ ছিল তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিন্তু আমি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং আমি কিন্তু হঠাৎ করে 71 হলো আমি যুদ্ধে অংশগ্রহণ করলাম তা না, আমি ধাপে ধাপে স্কুল,
হ্যাঁ সেটাই বুঝতে পারছি আপনার, মানে আপনি যেটুকু বললেন তার থেকে সেটাই বোঝা যায়। মুক্তিযুদ্ধের পরবর্তীতে আপনি নারী প্রগতি সংঘ গড়ে তুলেছেন, প্রতিষ্ঠা করেছেন এই একটি প্রতিষ্ঠান, এবং বুঝতেই পারছি যে মহিলাদের উন্নয়নে দেশের সামাজিক ব্যবস্থায়, সামাজিক কর্মকাণ্ডে মহিলাদের উন্নয়নের লক্ষ্যেই আপনার এই সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আপনারা কি ধরনের কাজ করেন?
আমি বলতে চাচ্ছি যে আমি যেহেতু বাম রাজনীতি করেছি এবং এখানে ছিল, এবং শুধু বাম রাজনীতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, বঙ্গবন্ধুর একটা বিষয় ছিল যে বৈষম্য বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া এবং বৈষম্যহীন সমাজ, সেই জন্য সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই বিষয়গুলা আমাদের সংবিধানে সম্পৃক্ত হয়েছিল সেইখান থেকে, এবং বাম রাজনীতির হলো বৈষম্যহীন একটা সমাজ, এই দুটো মিলিয়ে আমার এই যে মানসিকতা এবং যে কনভিকশন সেটা গড়ে উঠেছে, এবং সেইখান থেকে আমি শুরু করেছি। এবং আমি যেটা জানি যে সবচেয়ে বেশি বৈষম্য হলো নারী, বৈষম্যের শিকার নারী,
সেটা তো শুধু বাংলাদেশেই নয়,
নারী সমান।
যেটা বলি যে আজকাল বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেখি যে শুধু বাংলাদেশেই নয়, এখানে খোদ এই যুক্তরাষ্ট্রেও সেই বৈষম্যের শিকার হচ্ছেন অনেকে, সেটা আজকাল প্রকাশ পাচ্ছে। যাই হোক, আমি আপনার কাছে আবার ফিরে আসছি। আমি এখন একটু রুকসানা মুস্তাফা হেনার কাছে যাব। রুকসানা মুক্তিযোদ্ধা পরিবারের কন্যা এবং তার মা অত্যন্ত, আমরা যেমন কিছুটা মানে তার কথা জেনেছি যে দুঃসাহসী এক মহিলা ছিলেন, তো এক মেয়ের কাছ থেকে তার মায়ের কথা শুনবো। রুকসানা।
হ্যাঁ রোকে আপা, শ্রদ্ধা জানাচ্ছি আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে, এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং আমার কন্যাকে শেখ হাসিনাকে। যখন নাকি 71-এ যুদ্ধ শুরু হয় আমি খুবই ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়ি, তখন আমার মামা এসে মাকে বলল যে আমি যুদ্ধে যাব। মা বললে এখন আবার জিজ্ঞেস করছিস? তখন আমার একটা কথা উল্লেখ করতে হয়, ওখানে ছিলেন আমাদের শামীম ওসমানের বাবা জোহাওয়ার শামসুদ জোহা, উনি কতগুলো ছেলেকে একাত্র করে ওদেরকে উৎসাহ করলো মুক্তিযুদ্ধ করতে পারা। তখন দেখলাম অনেকগুলো ছেলে লুঙ্গি পরে দৌড়ে চলে গেল, নদী পার হয়ে তারা ইন্ডিয়াতে যাবে চলে গেল। মা তাদেরকে বললো সাবধান, কি লাগবে না লাগবে আমাকে শুধু জানাবে। তখন মামা বললো যে আপা আমার ক্যাম্পটা হবে তোমার বাসায়। মা বললো কোনো অসুবিধা নেই, সব কিছু আমি রেডি করতেছি, তুই চলে আয়। ওরা সব আর নিয়ে চলে আসলো। আমার মামা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, উনি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল অর্শক, তো উনি ছিলেন নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধার কমান্ডার। তখন উনি অনেকগুলো ছেলে নিয়ে, আমার স্পষ্ট মনে আছে, আমাদের বাসায় আসলো। মা বললো যে এক জায়গায় রাখা যাবে না তাদেরকে, তাহলে রাজাকার পিছনে লেগে যাবে। তখন মা কি করলেন, আমাদের পাড়ায় সবার সাথে ঘরে ঘরে গিয়ে কথা বললো, এক একদিন রাতে এক একদিন দিনে তোদের বাসায় কেউ কেউ থাকবে, কাউকে তোরা বলবি না। এই সহযোগিতাটা আমরা পেয়েছিলাম আমাদের গ্রামের কেউ, প্রত্যেক ফ্যামিলি আমাদের পাশে ছিলেন, খাওয়া দাওয়া দিতেন, রান্না করতেন, সহযোগিতা করতেন। আমাকে মা বলতেন যে কোনোদিন কারো কাছে বলবি না কে কোথায় থাকে, আমাদের সব ভাই বোনকে বলে দিলেন। ওখানে আমার মেজুবন ছিলেন মুক্তিযোদ্ধা, সেজুবন ছিলেন মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই ছিলেন মুক্তিযোদ্ধা, 2 নম্বর চ্যাপ্টার থেকে উনি আসছেন মুক্তিযোদ্ধা আমার বড় ভাই। উনি খুলনা থেকে চলে গেলেন মুক্তিযুদ্ধায়। আমার মার ওই অবস্থায় প্রতিদিন রাত্রে নানা প্ল্যান হতো কোন জায়গায় মানে অ্যাটাক করা হবে, প্রতিদিন দিনে তাদেরকে পাঠানো হতো এবং প্রত্যেকটা মানে অপারেশনের সাকসেস হয়ে যখন আসতেন আমার মা তখন মানে সেজদা দিয়ে বলতেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমার ছেলেগুলো ঘরে ফিরে আসছে। অথচ ওনার মনে নেই যে ওনার ছেলে কোথায়, তখন আমরা জানি না আমার বড় ভাই কোথায়, সে যুদ্ধে লিপ্ত কিন্তু কোথায় কোনো যোগাযোগ নেই, আমরা যোগাযোগ করতে পারিনি, 9 মাস কোনো যোগাযোগ ছিল না। এই যুদ্ধ নিয়ে আমরা প্রতিদিন ব্যস্ত থাকতাম, রান্না বান্না খরিদ তোলার রান্না এতগুলো মুক্তিযোদ্ধার রান্না প্রত্যেকের কাপড় ধুয়ে দেওয়া এবং গুছিয়ে আড়াল করে রাখা, আমার মহল্লার সবাই আমাদেরকে সহযোগিতা করে। তারপর যখন
একটি কথা আমি জিজ্ঞেস করব যে আপনি তো বোধহয় এটা বলছেন ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের কথা বলছেন কি?
নারায়ণগঞ্জ।
কিন্তু তখন তো ওটা তো জনবহুল জায়গা ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষজন ছিল, সেই মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় অনেক লোকজন যে সবাইকে সমর্থন করতেন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাও নয়, যেমন আপনি বললেন যে আপনার মা আপনাদের মানা করে দিয়েছিলেন যে যাতে আপনারা কারো কাছে কিছু না বলেন কারা যাওয়া আসা করছে, কিন্তু কোন সময় কি আপনার মাকে বা আপনাদের পরিবারকে সংকটে পড়তে হয়েছিল?
কিছু তো পড়তে হয়েছিল, মানে দুজন রাজাকার আমার মনে আছে, তারা আমাদের মানে পরিচিত বুঝছেন, তারা ওরা মানে খেয়াল রাখছে যে কে বের হয় কে যায় কে মানে কোথায় হয়, এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ে গেলাম। মা কি করলো আমাদের বাসা থেকে ক্যাম্পটা আমার চাচার বাসায় মানে ট্রান্সফার করলো যে তোরা সব ওই বাসায় চলে যা। আমি ভাইকে ফোন করে বলছি, আমার দেবরকে ফোন করে বলছি, ওই ঘরের মানে দরজা ভেঙে ফেল, তালা ভেঙে ফেল, কারণ আমার চাচার বাসাটা খালি ছিলেন ছিল ওই বাসা থেকে ওনারা ঢাকায় মুখ হয়ে গেলেন ধানমন্ডিতে 27 নম্বর রোডে, তো ওই বাসাটা পুরা খালি। তারপর ওই বাসাতে আমরা সবকিছু রাখতাম এবং ওরা ওইখানে ঘুমাতো এবং সকালে উঠে চলে যেত, মানে যে অ্যাক্টিভিটি গুলো ছিল এগুলো প্ল্যান করতো রাত্রিবেলা, দিনে এগুলো কাজ করতো এবং দিনে প্ল্যান করতো রাত্রে কাজ করতো।
আপনার মায়ের নামটি তো আপনি বললেন না?
আমার মায়ের নামটা হলো সাহারা বেগম।
আচ্ছা, তার প্রতি আমাদেরও শ্রদ্ধা জানাচ্ছি সবার পক্ষ থেকে। আমি এবার ফিরে যাব, আপনি এই স্মৃতিচারণ করলেন এবং আশা করব যে আপনি কোথাও না কোথাও লিখে রাখবেন, আপনি মায়ের বিষয়ে আপনি লিখে রাখবেন। আমি আবার সবশেষে রোকেয়া কবিরের কাছে একটু ফিরব, কারণ তার কাছ থেকে জানতে চাইব যে আগামী দিনের জন্য তার কি পরিকল্পনা, খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের হাতে খুব একটা সময় নেই। রোকেয়া কবির,
আমাদের পরিকল্পনা হচ্ছে যে সমাজ পরিবার এবং রাষ্ট্র সব জায়গায় যে মুক্তিযুদ্ধ যেটা নিয়ে হয়েছিল বৈষম্যহীন একটা সমাজ, সবার মানবাধিকার এবং সবার সমান সুযোগের অধিকার, এইখানেই হলো যে নারী পুরুষ এবং অন্যান্য যে যে মার্জিনালাইজড যে কমিউনিটি আছে তাদের একটা সমান সুযোগ তৈরি করা এবং সেই সমাজ তৈরি করার জন্যই আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য যারা যারাই কাজ করছেন সবাইকে নিয়ে আমরা অগ্রসর হব এবং যারা এই মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের বিরোধিতা করেছেন একটা রাজনৈতিক একটা আদর্শগত দিক থেকে, এই আদর্শ এবং রাজনীতিকে আমরা ডিফিট করে 75-এর পরে যেটা হয়েছে সেটার থেকে ডিফিট করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যে দলিত শ্রেণী আছে সবাইকে নিয়ে এই বাংলাদেশ, এই বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমকে আমরা সবাই মিলে অগ্রসর করব, সেটাই আমি আশা করছি। এবং 30 লক্ষ শহীদ এবং
আপনাদের কাছ থেকে জানলাম। আর সাবরিনা, আমার মনে হয় যে আমরা তো অনেক শুনলাম, জানলাম, অনেকের কাছ থেকে আমাদের জানার থাকে
আসলে। তো আমার আসলে ভালো লাগছে যে মুক্তিযোদ্ধা পরিবারের এই নারীরা এখন বর্তমানে বাংলাদেশের নারী উন্নয়নে কাজ করছেন,
অনেক কাজে আছে। এবং রোকেয়া কবি যেমন বললেন যে বাংলাদেশের আপামর জনগণ, নারী পুরুষ বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেই কামনাই করছি আজকের নারী কণ্ঠ থেকে। আজকের আলোচনা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।